হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলার ল্যান্ড। আজকে আমরা আবার চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে, একটা নতুন সিরিজ। প্রখ্যাত সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদারের অমর সৃষ্টি সত্যসন্ধানী অর্জুন সিরিজের উপন্যাস নবাবগঞ্জের নরখাতক শুনবে তোমরা আজ শুধুমাত্র থ্রিলার ল্যান্ডে। সমরেশ মজুমদার, জন্ম 10ই মার্চ 1942 সালে জলপাইগুড়িতে। তাঁর প্রথম উপন্যাস দৌড় ছাপা হয়েছিল দেশ পত্রিকায় 1975 সালে। তারপর একে একে লিখেছেন কালবেলা সিরিজ, সাতকাহন, আট কুঠুরি নয় দরজা ইত্যাদি এবং অর্জুন সিরিজের একাধিক গল্প। লিখেছেন একাধিক টিভি সিরিয়ালের কাহিনীও। 1982 সালে তিনি আনন্দ পুরস্কার এবং 1984 সালে সাহিত্য একাডেমি ও বঙ্কিম পুরস্কারে ভূষিত হন। 2023 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকের উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1414 আনন্দমেলা পূজাবার্ষিকীতে এবং পরে স্থান পায় আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত অর্জুন সমগ্র 5-এ। আজকের গল্প আমরা ভাগ করেছি দুটি পর্বে, এখন শুনবে এর প্রথম পর্ব।
প্রিয় বরেশু, প্রথমেই বলে রাখি, আপনার মতো একজন খ্যাতনামা সত্যসন্ধানীকে এই চিঠি লেখার সময় আশ্বস্ত আছে ভেবে যে চিঠির বিষয়ে আপনি গোপন রাখবেন, আমার আগামী 1 কার্তিকে 71 বছর পূর্ণ হবে। এখনো বার্ধক্যজনিত উপসর্গ আমাকে আক্রমণ করেনি, কিন্তু আমার স্ত্রী 65 বছর বয়সে বেশ অসুস্থ হয়ে পড়েছেন। কিছুদিন আগে তার পেটে ক্যান্সার রোগ ধরা পড়েছে। মুম্বাইয়ের একটি নামী হাসপাতাল জানিয়ে দিয়েছে ডাক্তারি শাস্ত্রে আর কিছু করণীয় নেই। এই পৃথিবীতে বর্তমানে স্ত্রী ছাড়া আমার কেউ নেই। তার মৃত্যুর পর আমার জীবিত থাকার কোনো কারণ দেখছি না। এই সময় এক ইংরেজি সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞাপন আমার চোখে পড়ল। বিজ্ঞাপনটি যদি সত্যি হয়, তাহলে আমৃত্যু আমি আমার স্ত্রীকে সঙ্গিনী হিসেবে কাছে পাব। কথাবার্তা হবে না, চলাফেরাও নয়। নাই হোক, তাকে এখনকার চেহারায় ঠিকঠাক দেখলেও আমার প্রাণ শান্ত হবে। এই চিঠির সঙ্গে বিজ্ঞাপনটির ফটোকপি আপনাকে পাঠিয়ে দিলাম, সঙ্গে 5,000 টাকার একটা ব্যাংক ড্রাফট। আপনাকে অনুরোধ, এই বিজ্ঞাপনের সত্যাসত্য সন্ধান করে দ্রুত আমাকে জানাবেন। এই বয়সে প্রতারিত হতে চাই না বলে আপনার শরণাপন্ন হলাম। ইতি শুভেচ্ছা সহ কানাইলাল চৌধুরী, লাটাগুড়ি, জলপাইগুড়ি।
চিঠি পড়ে অবাক হল অর্জুন। চিঠির সঙ্গে তার নামে করা ব্যাংক ড্রাফটটাকে দেখল সে, তারপর ফটোকপি করা বিজ্ঞাপনটা চোখের সামনে ধরল। অভূতপূর্ব আবিষ্কার! দীর্ঘ 50 বছর গবেষণার পর মানুষের শরীরের বিষয়ে নতুন আলোকপাত। আধুনিক ব্যবস্থায় রূপান্তরিত করে সাফল্য পেয়েছেন আয়ুর্বেদাচার্য ডক্টর নীলমোহন বক্সি। আপনার প্রিয়জনের মৃত্যু হলে শাস্ত্রমতে দাহ অথবা সমাধি দিয়ে শরীর বিনষ্ট করাই স্বাভাবিক। মৃত মানুষটির শরীর তারপর শুধু স্মৃতিতে বা ছবিতে থাকে। ডক্টর বক্সি সেই মৃতদেহকে অবিকল একই চেহারায় রেখে দিতে পারেন 40 বছর পর্যন্ত, আর এর জন্য সেই দেহটিকে কোনো জারক রসে ডুবিয়েও রাখতে হবে না। আপনার কাছে তিনি নির্বাক হয়েই থেকে যাবেন জীবিত চেহারায়, শুধু তার হৃৎস্পন্দন থাকবে না। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন বক্স নম্বর বিজ্ঞাপনটা ইংরেজিতে লেখা, কাগজটা ছাপা হয় উত্তর ভারত থেকে। হেসে ফেলল অর্জুন। ডক্টর নীলমোহন বক্সি যতই আয়ুর্বেদাচার্য হন না কেন, তিনি যে আস্ত উন্মাদ তাতে কোনো সন্দেহ নেই। মারা যাবার কিছুক্ষণ পর থেকেই মানবদেহে পচন প্রক্রিয়া শুরু হয়ে যায়। বরফে চাপা দিয়ে সেটা বড় জোর 2-3 দিন আটকে রাখা যায়। কিন্তু তিনি দিব্যি জামা কাপড় পরে একই চেহারায় ঘরে বসে থাকবেন 40 বছর পর্যন্ত। তা যদি সত্যি সম্ভব হতো তাহলে বিজ্ঞানীদের মধ্যে সাড়া পড়ে যেত, নোবেল পেয়ে যেতেন ডক্টর বক্সি। স্পষ্টই বোঝা যাচ্ছে এটা একটা প্রতারক সংস্থা থেকে প্রচারিত বিজ্ঞাপন। মানুষের দুর্বলতাকে ওরা ব্যবহার করে টাকা রোজগার করতে চাইছে। অবিলম্বে পুলিশকে জানানো দরকার, এরকম বিজ্ঞাপন খবরের কাগজে বা ছাপল কি করে। অর্জুন ঠিক করল ব্যাংক ড্রাফট কানাইলাল চৌধুরীকে ফেরত দিয়ে দেবে। চিঠির একপাশে থাকা ফোন নাম্বারে ডায়াল করল অর্জুন।
হ্যালো,
আমি শ্রী কানাইলাল চৌধুরী মশাইয়ের সঙ্গে কথা বলতে চাই।
বলছি।
নমস্কার, আমি অর্জুন রায়, আপনার চিঠি এই মাত্র পেলাম।
নমস্কার।
আপনার স্ত্রী এখন কেমন আছেন?
হ্যাঁ, আজ সকালে একটু ভালো, এখন তো লিকুইড ছাড়াও কিছু খেতে পারছে না। অর্জুন বাবু, আমার ভয় লাগছে, বেশি সময় হাতে নেই, যদি একটু তাড়াতাড়ি খোঁজ খবর নেন। আমি জানি আপনারা যেসব বিষয় নিয়ে কাজ করেন তার তুলনায় এটা অতি সাধারণ, কিন্তু বুঝতেই পারছেন আমি কি রকম টেনশনে আছি।
তো আপনি কি বিশ্বাস করেন যে এরকম বিজ্ঞাপন বাস্তবে সম্ভব?
আমি জানি না, বুঝলেন, এরকম হতে পারে কখনো শুনিনি, কিন্তু ছেলেবেলায় আমি ভাবতেই পারতাম না চাঁদের বুকে কেউ হাঁটতে পারে, কিংবা মহাকাশে 6 মাস থাকা সম্ভব। এমনকি এই কিছুদিন আগেও ভাবতে পারিনি রাস্তায় ট্রেনে গাড়িতে বসে ফোনে কথা বলতে পারব। হ্যাঁ, সেল ফোন শব্দটাও শুনিনি কদিন আগেও, ইন্টারনেট কি তাই জানতাম না। তাই এই ঘটনা সত্যি না মিথ্যে তার প্রমাণ না পাওয়া পর্যন্ত বলতে পারব না বিশ্বাস করি কি না। আপনার উপর ভরসা করে আছি ভাই, টাকার দরকার হলেই জানাবেন, কেমন?
ফোন রেখে দিল অর্জুন। ভদ্রলোক যেসব যুক্তি দিলেন তা সম্ভব হয়েছে বিজ্ঞানের উন্নতির জন্য, কিন্তু দেহের হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার পর রক্ত নিশ্চল হয়ে গেলে কিছুতেই শরীরকে আর আগের অবস্থায় রাখা সম্ভব নয়। কিন্তু নিজস্ব ভাবনা যতই বাস্তব হোক, সরেজমিনে দেখে কানাইলাল চৌধুরীকে জানাতে হবে। অর্জুনের লাল মোটরবাইক করলা নদীর পাশ দিয়ে কংক্রিটের ব্রিজ পেরিয়ে বাবুপাড়ায় যখন ঢুকল তখন সকাল 10টা। বাবুপাড়া এমনিতেই বেশ নির্জন, ছাড়া ছাড়া বাড়ি। ডান দিকের রাস্তায় ঢুকে 3 নম্বর বাড়ির দরজায় কড়া নাড়ল অর্জুন। ভিতর থেকে গম্ভীর গলায় প্রশ্ন ভেসে এলো,
কে? আমি, অর্জুন।
দরজা খুললেন যে বৃদ্ধ, তার বয়স 80 ছাড়িয়েছে, মাথায় সনের মতো চুল, খুব রোগা, গলাবন্ধ গেঞ্জি আর ধুতি পরা। ওকে দেখলেই অর্জুনের মনে পড়ে সত্যজিৎ রায়ের ছবিতে দেখা অভিনেতা হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের কথা।
কি সংবাদ তৃতীয় পাণ্ডব, এসো ভেতরে এসো।
এই বাড়ির সব ঘরে বই ঠাসা, অর্জুন চেয়ারে বসল বই সরিয়ে। সুধাময় সান্যাল বসলেন মাটিতে, সামনে জলচৌকি, তার উপর বই খোলা।
তুমি তো এখন বেশ নাম টাম করেছ, তা বলো কি ব্যাপার?
আচ্ছা, আপনি কি বিশ্বাস করেন যে কোনো মৃতদেহকে অবিকৃত অবস্থায় প্রায় 40 বছর রেখে দেওয়া সম্ভব?
হঠাৎ
এটা দেখুন।
বিজ্ঞাপনের কপি পকেট থেকে বের করে অর্জুন এগিয়ে ধরল সামনে। ওটা নিয়ে পড়লেন বৃদ্ধ।
কি বলতে চাও?
এটা অসম্ভব, বুঝলু কি? এ তো বিজ্ঞাপন দিয়ে মানুষের দুর্বলতাকে ইউজ করে টাকা লোঠার ধান্দা। এখনই এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার।
প্রতারক হলে তাই তো করা উচিত। কিন্তু তুমি আমার কাছে এসেছো কেন? লোকটা প্রতারক কিনা তা এখানে বসে আমার পক্ষে তো বলা সম্ভব নয়।
আপনার অভিজ্ঞতায় এরকম কোনো ঘটনা আছে কিনা সেটা জানতেই এসেছি।
ও, কিন্তু তুমি তো ব্যাপারটা প্রতারণা ভেবেই রেখেছো। যত অবিশ্বাস্যই হোক, যাচাই না করে সিদ্ধান্ত নেওয়া কখনোই উচিত নয়।
সুধাময় সান্যাল উঠে দাঁড়ালেন, তারপর দেওয়ালের পাশে গিয়ে একটা আঁকশি দিয়ে একেবারে ওপরের তাক থেকে একটা বই নামিয়ে এনে পাতা উল্টাতে লাগলেন।
এই যে, মৃতদেহ অবিকৃত করে রাখার পদ্ধতি মিশরীয় চিকিৎসকরা আবিষ্কার করেছিলেন কয়েক হাজার বছর আগে। তখন ব্যাপারটা এত ব্যসাধ্য ছিল যে বাদশাহ, মন্ত্রী বা খুব ধনী ব্যক্তি ছাড়া আর কারো পক্ষে ওই পদ্ধতি সাহায্য নেওয়া সম্ভব ছিল না। যদিও বা সম্ভব হতো, তখন বাদশাহ বা শাসনকর্তা সেটা পছন্দ করতেন না। একজন অখ্যাত মানুষকে মৃত্যুর পর রেখে দেওয়ার অনুমতি তাঁরা দিতেন না। সেইসব মৃতদেহকে ম্যামি করে রেখে দেওয়া হয়েছিল। সময় এবং ওষুধের গুণে সেই মৃতদেহগুলো না পচে ফসিল হয়ে গিয়েছে। আজ ওই মামিদের নিয়ে গবেষণা করেও বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি ঠিক কি ওষুধ তখন ব্যবহার করা হয়েছিল। একটা কথা মনে রাখতে হবে, তখন চিকিৎসা পদ্ধতি ভেষজ নির্ভর ছিল। অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথির কথা মানুষ জানত না। তার মানে এও নয় ডক্টর নীলমোহন বক্সি ওই একই পদ্ধতিতে মৃতদেহ সংরক্ষণের ব্যবস্থা করতে পেরেছেন। হয়তো তার পুরো দাবি মিথ্যে। আবার সেটা মিথ্যে কি না তা যাচাই না করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তবে এইটুকু বলা যেতেই পারে, এই দাবি যদি সত্যি হয় তাহলে গোটা পৃথিবী আলোড়িত হবে। চা খাবে?
না।
আচ্ছা, বিজ্ঞাপনের এই ফটোকপি তুমি কোথায় পেলে? আমাদের শহরে তো কেউ এই কাগজ রাখে না।
লাটাগুড়ি থেকে এক ভদ্রলোক পাঠিয়েছেন। অবশ্য তিনি কি করে পেলেন সেটা আমাকে জানাননি। তার স্ত্রীর ক্যান্সার হয়েছে, ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছেন প্রায়। তাই তিনি চান এই বিজ্ঞাপন যদি সঠিক হয় তাহলে ডক্টর বক্সি সাহায্য নেবেন।
তোমার উপর তিনি নির্ভর করছেন?
হ্যাঁ।
তাহলে তোমার উচিত ডক্টর বক্সির সঙ্গে দেখা করা।
তাহলে তো আমাকে লখনউ যেতে হয়।
বড় ভালো জায়গা, ঐতিহাসিক শহর, কত স্মৃতি সৌজন্যবোধের শহর। যাবার আগে লখনউ সম্পর্কে একটু পড়ে নিও।
উত্তরবঙ্গ থেকে ভারতের অন্য প্রান্তে যেতে হলে আজকাল আর কলকাতায় আসার দরকার পড়ে না। গুয়াহাটি থেকে রাজধানী এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন হয়ে বিহার দিয়ে দিল্লি যায় দ্রুত গতিতে। কানাইলাল চৌধুরীকে টেলিফোনে জানিয়ে দিয়ে সেই ট্রেনে উঠে বসল অর্জুন নিউ জলপাইগুড়ি থেকে। AC 3 টিয়ারের টিকিট কেটেছিল সে, বেশ আরামদায়ক ব্যবস্থা। কিন্তু অর্জুন লক্ষ্য করল তার কামরার যাত্রীরা কিরকম গম্ভীর মুখ করে বসে আছেন। তার সামনে একজন গোঁফওয়ালা ভদ্রলোক রোদ চশমা পরে বসে আছেন এই অল্প আলোতেও। লোকটাকে দেখলেই মনে হয় সব সময় মতলব ভাঁজছেন। তার পাশের সিল্কের পাঞ্জাবি পরা এক মারোয়ারি ভদ্রলোক চোখ বন্ধ করে পান মশলা চিবিয়ে যাচ্ছেন। তার পাশে মোটা সোটা এক মহিলা, তার মাথার অনেকটাই ঘোমটার আড়ালে, হাতে বড় বড় বালা আর চুড়ি, ঘোমটার আঁচলের ডগা হাতের মুঠো থেকে ছাড়ছেনই না। অর্জুনের বাঁ দিকে বসে এক বাঙালি প্রৌঢ় খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ মুখ তুলে জিজ্ঞেস করলেন,
ধরুন একটু পরেই উগ্রপন্থীদের রেখে যাওয়া বোমায় ট্রেনটা উড়ে গেল, আপনি কি করবেন?
হকচকিয়ে গেল অর্জুন, তারপর হেসে ফেলল।
তাহলে আর কি, নেমে যাব নিচে।
সঙ্গে সঙ্গে মারোয়ারি ভদ্রলোক হো হো করে হেসে ভুড়ি নাচিয়ে বলে উঠলেন,
আরে মশাই, ও ট্রেন ভ্যান উড়ে গেলে আপনি থোড়াই বেঁচে থাকবেন, উতরিয়েগা কাইসে?
না মানে হঠাৎ মনে হলো, এই চলন্ত ট্রেনে যদি বিস্ফোরণ হয় তাহলে আমি কি করব? কিছু ভেবে না পেয়েই এই ফস করে জিজ্ঞেস করে ফেললু। সত্যি তো, আমিও তো উড়ে যাব, হাত পা মাথা সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কিন্তু এসব জেনেও তো আমরা ট্রেনে উঠছি, ঠিক যেভাবে লোকে ক্যান্সার হতে পারে জেনেও সিগারেট খায়।
ব্যাপার দুটো বোধ হয় এক নয়। তাছাড়া আজকাল স্টেশনে ভালো করে পরীক্ষা করে দেখা হয় যে কোন রকম বিস্ফোরক ইত্যাদি আছে কিনা ট্রেনে।
এত বড় ট্রেন, কত কামরা, কোথায় কে কি লুকিয়ে রেখেছে তাকে সবসময় টের পাওয়া যায়।
কিরকম যেন একটা নার্ভাস বোধ করছি।
ভদ্রলোক চোখ বন্ধ করলেন। অর্জুন খবরের কাগজটা টেনে নিল। আসামের ডিব্রুগড়ের কাছে উগ্রপন্থীরা ট্রেন উড়িয়ে দেবার চেষ্টা করেছিল। লাইনে পাতা বিস্ফোরক ট্রেন আসার আগেই ফেটে যাওয়ায় ড্রাইভার ট্রেন থামিয়ে দিতে পেরেছিলেন ঠিক সময়, নইলে কয়েক শো যাত্রী প্রাণ হারাতেন। অর্জুন প্রৌঢ়ের দিকে তাকাল। এরকম খবর পড়লে ট্রেনে বসে একটু নার্ভাস হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। ট্রেন ছুটছিল। অর্জুন দেখল গোঁফওয়ালা রঙিন চশমায় চোখ ঢাকা লোকটা এবার উঠে দাঁড়াল, তারপর করিডোর দিয়ে হেঁটে বেরিয়ে গেল। লোকটা চোখের আড়াল হওয়া মাত্র পাশের প্রৌঢ় ভদ্রলোক বললেন,
লক্ষ্য করেছেন?
কি বলুন তো,
আড়াই ঘন্টা হয়ে গেল, ওই গোঁফ লোকটা কিন্তু একটাও কথা বলেনি। উগ্রপন্থী ছাপ রয়েছে, হয়তো বাথরুমে বোমা রেখে সামনে স্টেশনে নেমে যাবে, ভুল বলছি?
হতে পারে, আবার নাও পারে। চেহারা দেখলে কি আর সবসময় সত্যিটা বোঝা যায়? এই যেমন ধরুন আপনি। আচ্ছা, আপনি কি খুব পেটের গোলমালে ভোগেন?
অ্যাকিউট কনস্টিপেশন।
তা সত্ত্বেও আপনি কিন্তু বোমা রেখে দিব্যি এই ট্রেনটা উড়িয়ে দিতে পারেন।
আমি? আমি?
হ্যাঁ, কেন নয়? যতক্ষণ না নির্দোষ প্রমাণিত হচ্ছে ততক্ষণ কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়।
আমাকে দেখে কি নির্দোষ বলে মনে হচ্ছে না আপনার?
আচ্ছা, আমাকে দেখে কি মনে হয় আপনার? দেখে কি ওরকম করে বোঝা যায়?
তা ঠিক, তবু এই ধরুন এই ভদ্রলোক, আজ অব্দি কোনো মারোয়াড়ি উগ্রপন্থীর কথা তো মশাই কাগজে পড়িনি।
অর্জুন কাঁচের দরজা ঠেলে বাইরে বেরিয়ে এল। হাত ধোয়ার বেসিনের সামনের জায়গাটা ফাঁকা, দুপাশে বাথরুমে ঢোকার দরজা দুটোর একটা বন্ধ। ট্রেনের গতি কমে আসছে। অর্জুন দরজার সামনে গিয়ে ছিটকিনি তুলতে না তুলতেই প্ল্যাটফর্ম এসে গেল। ধীরে ধীরে ট্রেন দাঁড়িয়ে গেল। কয়েকজন যাত্রী উঠে পড়লেন ট্রেনে। টিটিই এসে গেলেন। যাত্রীরা ভেতরে ঢুকে যাবার পর অর্জুন দেখল বাথরুমের দরজা খুলে গোঁফওয়ালা লোকটা বেরিয়ে এসে সোজা প্ল্যাটফর্মে নেমে গেল এবং তখনই ট্রেন ছেড়ে দিল। মুখ বাড়িয়ে অর্জুন দেখল লোকটা হেঁটে চলেছে। ফিরে এসে বাঙালি প্রৌঢ়কে ব্যাপারটা বলতেই তিনি চেঁচামেচি শুরু করলেন,
ট্রেন থামাতে হবে, চেন টানুন!
তার চিৎকারে ভিড় জমে গেল।
যে কোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে, মা কালী, মা দুর্গা, মা সরস্বতী!
রেলের ইউনিফর্ম পরা দুজন অফিসে ছুটে এলেন। সব শুনে একজন রেল রক্ষীকে নিয়ে ওরা ছুটে গেলেন বাথরুমের দিকে। ভদ্রলোকের উন্মাদ আচরণ সংক্রামিত হল। রেলের একজন অফিসার চেন টানতে বাধ্য হলেন। গাড়ি থামা মাত্র সবাই হই হই করে নিচে নেমে মাঠে গিয়ে দাঁড়াল। এতক্ষণে প্রৌঢ় একটু স্বস্তি পেলেন।
যাক, বেঁচে গেলুম।
হাঁটুকে আমাদের তো আর মারতে পারবে না।
প্রায় এক ঘন্টা ধরে রেলের অফিসাররা তন্ন তন্ন করে খুঁজেও কিছু পেলেন না। তবু সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ওই কামরা খালি রেখে যাত্রীদের অন্য কামরায় পরবর্তী স্টেশন পর্যন্ত তুলে নেওয়া হল। বসার জায়গা পাওয়া যায়নি। ছুটন্ত ট্রেনে অর্জুনের পাশে দাঁড়িয়ে প্রৌঢ় ভদ্রলোক মাঝে মাঝে চমকে উঠছিলেন। পরের স্টেশনে ট্রেন থামলে বম স্কোয়ারের লোকজন এসে অনুসন্ধান করে জানিয়ে দিল কোনো বিস্ফোরক ট্রেনে নেই। আগের কামরায় ফিরে এলো ওরা।
সত্যি নার্ভাস হয়ে গিয়ে আপনি কি কাণ্ডটাই না করে বসলেন। হ্যাঁ
নানা মশাই, সাবধানের মার নেই।
কিন্তু ট্রেন তো লেট হয়ে গেছে, তার উপর হ্যারাসমেন্ট।
তা হোক, প্লেনে বিস্ফোরক আছে সন্দেহ হলে তাকে আবার ফিরিয়ে আনা হয় না? এখন কিছু নেই তাই এ কথা বলছেন, থাকলে কি হতো ভেবে দেখুন।
প্রৌঢ় ভদ্রলোকের কথা শেষ হতে না হতেই রেলের দুজন অফিসার সামনে এসে দাঁড়ালেন। একজন জিজ্ঞেস করলেন,
আপনার পুরো নামটা বলুন।
পিনাকেশ মিত্র।
ঠিকানা?
কাশিরাম মার্গ, লখনৌ।
কি করেন আপনি?
স্কুলে পড়াই।
মিস্টার মিত্র, আপনি প্রথম ট্রেনে বোমা আছে সন্দেহ করে চিৎকার করেছিলেন। আপনার চিৎকারে অন্য যাত্রীরা ভীত হয়ে পড়েন। কি কারণে আপনার মনে এই সন্দেহ এলো?
আসবে না বলেন কি, একটা গুঁফোলা লোক চোখে কালো চশমা পরে ঠায় বসে থাকলো সামনে, কারোর সঙ্গে একটা কথাও বলল না, তারপর উঠে বাথরুমে ঢুকে গেল, আর ট্রেন থামতে না থামতেই টুক করে কেটে পড়ল। সঙ্গে কোনো স্যুটকেস তো দূরের কথা, একটা ব্যাগও ছিল না, এতে সন্দেহ হবে না?
ব্যাগ বা স্যুটকেস না থাকলে বোমাটা রাখা হবে কোথায়?
হ্যাঁ, পকেটে রাখতে পারে না।
আপনি যার কথা বলছেন তিনি রেল পুলিশের একজন বড় অফিসার, ওনার ওই স্টেশনেই নামার কথা ছিল। ভদ্রলোক কে তা আপনি টিটিকে জিজ্ঞেস করলেই জানতে পারতেন, আর তা না করে আপনি নিজের বিপদ নিজে ডেকে আনলেন।
বিপদ মানে?
আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, বিনা কারণে যাত্রীদের ভয় পাইয়েছেন, তাদের একত্রিত করে রেলের অফিসারকে চেন টানতে বাধ্য করেছেন, অহেতুক ট্রেনটাকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে আপনার জন্য। টিকিট কেটেও দীর্ঘ সময় এই কামরার যাত্রীরা অন্য কামরায় দাঁড়িয়ে আসতে বাধ্য হয়েছে আপনার জন্য। আপনাকে পরের স্টেশনে আমরা রেল পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হচ্ছি। আপনার বিরুদ্ধে আদালতে মামলা হবে, উঠুন।
সেটি আমি তো ভালোর জন্যই করেছিলাম।
আপনি যা বলার আদালতে বলবেন।
ও বাবা, এর চেয়ে তো মরে যাওয়া ভালো ছিল। লোকটার নেমে যাওয়ার খবর এই ইনি যদি আমাকে না দিতেন তাহলে তো আমি রিয়্যাক্ট করতাম না।
উনি আপনাকে অনেকবার বলেছেন শান্ত হতে।
অন্য যাত্রীরা সব শুনলেন, তারা এবার অনুরোধ করলেন মানুষটা সরল শিক্ষক, তাই তাকে ছেড়ে দেওয়া হোক।
আমাদের কিচ্ছু করার নেই, পুরো ঘটনাটা কর্তৃপক্ষ জেনে গেছেন, বম স্কোয়াডকে ডাকা মাত্রই তারা জানতে পেরেছেন। ঠিক আছে, আপনি এখানেই বসে থাকুন, ট্রেন থামলে আমরা আসব।
অফিসাররা চলে যাওয়ার পর পিনাকেশ মিত্র দুহাতে মুখ ঢেকে কাঁদতে লাগলেন।
আমি মুখ দেখাতে পারবো না, আমার চাকরিটা চলে যাবে।
কেঁদে কোনো লাভ হবে না, একজন ভালো উকিলের সঙ্গে কথা বলুন, তিনি নিশ্চয়ই আপনার জামিনের ব্যবস্থা করে দেবেন, কেমন?
শেষ পর্যন্ত ভদ্রলোক শান্ত হলেও গুম হয়ে বসে রইলেন। এই সময় মারোয়ারি ভদ্রলোক তাকে কাছে ডেকে ফিসফিস করে কিছু বলতেই তার চোখ চকচক করে উঠল। খানিকক্ষণ উসখুস করলেন, তারপর অর্জুনকে জিজ্ঞেস করলেন,
আপনি কোথায় যাচ্ছেন?
লখনৌ।
ওহ, ঈশ্বর আছেন। শুনুন, আমি ওদের ঠিকানাটা ভুল বলেছি, আমি থাকি লখনৌ বেঙ্গলি ক্লাবের পাশে। পিনাকেশ নয়,
পিনাকী রঞ্জন আমার না, ভয়ের চোটে যা মুখে এসেছিল তাই বলে ফেলেছিল।
ও,
আমার এই স্যুটকেসটা বাড়িতে পৌঁছে দেবেন?
বেশ,
এইসব ঘটনার কথা প্লিজ বলবেন না বাড়িতে।
ঠিক আছে।
ঘণ্টা দুয়েক টানা ছুটে ট্রেন গতি কমাতেই ভদ্রলোক বললেন,
যাই বাথরুম থেকে একবার ঘুরে আসি।
ট্রেন থামল, সঙ্গে সঙ্গে দুজন রেল পুলিশ নিয়ে অফিসার এলেন।
পিনাকেশবাবু কোথায়?
উনি তো একটু আগে টয়লেটে গেলেন।
ও, কোন টয়লেটে গিয়েছেন উনি?
অর্জুন সঠিক দিকটা দেখিয়ে দিতে তারা চলে গেলেন সেখানে। ট্রেন ছাড়ার সময় হয়ে যাচ্ছিল। একটা টয়লেট থেকে একজন মহিলা বেরোলেন, অন্যটা থেকে বেরোলেন একজন বৃদ্ধ। ট্রেন দুলে উঠতেই অফিসার চিৎকার করে উঠলেন,
পালিয়েছে, লোকটা পালিয়েছে, এই প্ল্যাটফর্মে খোঁজো।
সঙ্গে সঙ্গে প্রায় হুড়মুড়িয়ে নেমে গেলেন রেল পুলিশের কনস্টেবল এবং অফিসার। ট্রেন ততক্ষণে গতি বাড়িয়েছে। নিজের জায়গায় ফিরে এসে অর্জুন দেখল মারোয়ারি ভদ্রলোক চোখ বন্ধ করে পান মশলা চিবিয়ে চলেছেন।
একজন সরল মানুষকে আপনি এমন একটা বুদ্ধি দিলেন যে তিনি এখন অপরাধী হয়ে গেলেন।
এছাড়া উনি বাঁচতে পারতেন না, পুলিশ ওকে জেলে দিত। সরকারের কাজে আড়চন তৈরি করার জন্য ও দু তিন বরস জেলে থাকলে চাকরিটাও চলে যেত। উনি যে ভয় পেয়ে বোকামি করেছেন এটা বুঝতে পারলেও ছাড়তো না। কেউ ছাড়তো না জানেন? ওরা পাবলিককে দেখাতো যে ওরা কত ভালো ডিউটি করছে। এখন যদি ও বুদ্ধি করে হাওয়া হয়ে যেতে পারেন তাহলে বেঁচে যাবেন উনি। ইসকে ইলাবা মে হ্যাঁ কোন হতাও, লোকে তো কত কিছু বলে সব শুনতে হবে। উনি ভালো মনে করেছেন বলে শুনেছেন।
অর্জুন আর কথা বাড়াল না। লখনৌ স্টেশনে যখন ট্রেন পৌঁছাল তখন সকাল সাতটা। অনেক চেষ্টা করেও ম্যানেজ করতে পারেননি ট্রেন চালক। ট্রেন এক ঘন্টার ওপর লেট। নিজের ব্যাগ নিয়ে অর্জুন নামতে যাচ্ছিল, মারোয়ারি ভদ্রলোক ইশারায় পিনাকেশ বাবুর সুটকেস দেখিয়ে দিলেন। একটু ইতস্তত করল অর্জুন, সে যদি পৌঁছে না দেয় তাহলে এই সুটকেস দিল্লিতে চলে গিয়ে রেলের সম্পত্তি হয়ে যাবে। আপত্তি থাকলে তখনই পিনাকেশবাবুকে জানানো উচিত ছিল। সে সুটকেসটা তুলে নিল, ভাগ্যিস বেশি ভারী নয়। জলপাইগুড়ির কদমতলার যোগুদা কিছুদিন লখনৌতে ছিলেন। রওনা হওয়ার আগে তার সঙ্গে দেখা করে থাকার জায়গার খোঁজ নিয়েছিল অর্জুন। যোগুদা বলেছিলেন মদনমোহন মালব্য রোডে সস্তায় ভালো ভালো গেস্ট হাউস আছে। স্টেশন থেকে একটা ট্যাক্সি নিয়ে মদনমোহন মালব্য রোডে আসার সময় পুরনো দিনের বদলে আধুনিক শহর চোখে পড়ল। তবে লখনৌ শহরের স্টেশনটা দেখলে চোখ জুড়িয়ে যায়। মুঘল আমলের আদলে স্টেশন বাড়িটা তৈরি করা হয়েছে। ট্যাক্সিওয়ালা হোটেলের নাম জানে, কিন্তু ওখানে কোনো গেস্ট হাউস আছে কিনা তার খবর রাখে না। মদনমোহন মালব্য রোডে ট্যাক্সি ছেড়ে দিয়ে ফুটপাথে দাঁড়িয়ে অর্জুন কয়েকজন পথচারীকে পর পর জিজ্ঞেস করেও যখন কোনো হদিশ পেল না, তখন যোগুধার ওপর অতিরিক্ত আস্থা রাখার জন্য নিজের ওপরেও রাগ হচ্ছিল তার। আর একটা ট্যাক্সি ডেকে কোনো হোটেলে নিয়ে যেতে বলবে কিনা ভাবতেই একটা গাড়ি এসে তার সামনে দাঁড়াল।
এই যে ভাই, এনি প্রবলেম?
যিনি গাড়ি চালাচ্ছেন তিনি প্রশ্নটা করলেন। মানুষ কি এই শহরে গায়ে পড়ে কথা বলে?
অ্যাকচুয়ালি আই এম লুকিং ফর আ চিপ গেস্ট হাউস নিয়ার বাই।
বাঙালি?
আগে হ্যাঁ, কি করে বুঝলেন?
ইংলিশ উচ্চারণ। উঠে পড়ুন, জিনিসগুলো পেছনে সিটে রেখে দিন।
কোথা থেকে আসছেন?
আমি জলপাইগুড়ি।
আচ্ছা,
আমি আবার জন্মেছি এলাহাবাদে, বড় হয়েছি কানপুরে, চাকরি করি এই লখনউয়ে, আর বিয়ে করেছি রাঁচির মেয়েকে। কিন্তু মনে মনে আমি 100% বাঙালি। আমার নাম অমিতাভ।
নমস্কার, আমি অর্জুন।
কি উদ্দেশ্যে আসা, বেড়ানো?
না, একটা কাজের সূত্রেই আসা আর কি।
আচ্ছা, ব্যবসা না চাকরি?
আসলে কোনোটাই নয়, আমি মানে মানুষের সমস্যার সমাধান করবার চেষ্টা করি।
মাই গড, আপনাকে দেখে তো ধর্মগুরু বলে মনে হয় না। এই যে এখানে চলুন, দেখি ঘর পাওয়া যায় কিনা।
সামনের গেস্ট হাউসে একটা জায়গা পাওয়া গেল। অমিতাভ নিজের পরিচয় দেওয়ায় ভাড়া অনেকটাই কমিয়ে দিলেন ম্যানেজার। মালপত্র নিয়ে ঘরে ঢোকার পর অমিতাভ বললেন,
সকালে নিশ্চয়ই চা খাওয়া হয়নি, ফ্রেশ হয়ে নিন, আমি চা বলে দিয়ে যাচ্ছি।
আপনি এখান থেকে কত দূরে থাকেন?
পকেট থেকে একটা কার্ড বের করে এগিয়ে ধরলেন অমিতাভ।
ঠিক 5টা বাড়ির পর একটা হাউজিং কমপ্লেক্স, গেটে দারোয়ানকে নাম বললেই দেখিয়ে দেবে, একটা ফোন করে চলে আসবেন। ওকে। আচ্ছা, তুমি না আমার থেকে বয়স অনেক ছোট, তুমি বললে নিশ্চয়ই আপত্তি করবে না।
না না, বিন্দুমাত্র না। দু কাপ চা বলুন, আপনার না হয় একটু দেরি হোক। প্রথম আলাপেই যখন তুমিতে নামলেন, তখন একসঙ্গে চা খেয়েই না হয় সেলিব্রেট করা যাক।
মিনিট দশেক পরে বাথরুম থেকে তরতাজা হয়ে বেরিয়ে এসে অর্জুন দেখল অমিতাভ খবরের কাগজে চোখ বোলাচ্ছেন। সামনে টেবিলে ট্রের ওপর টিপট টি কোজিতে রাখা রয়েছে।
আপনাদের এখানে একটা বেঙ্গলি ক্লাব আছে না? ওর নাম আমি জলপাইগুড়িতেও শুনেছি। রিসেন্টলি একটা নাটক প্রতিযোগিতায় বোধহয় বিখ্যাত হয়েছে খুব।
ওই ক্লাব নিয়েই আমরা আছি।
আচ্ছা, তা ক্লাবটা এখান থেকে কত দূরে?
আধ ঘন্টার পথ। যাবে নাকি আজ সন্ধ্যায়?
হ্যাঁ, যাওয়া যেতেই পারে। তা এখানকার বাঙালিরা কি ক্লাবে যান নিয়মিত?
না না না, ভাগাভাগি তো থাকবেই, পুজোও হয় অনেক।
ও, তা আপনি সবাইকে চেনেন?
না, অনেককেই চিনি, কিন্তু সবাইকে চেনা অসম্ভব।
আসলে বেঙ্গলি ক্লাবের কাছাকাছি এক বয়স্ক ভদ্রলোক থাকেন, স্কুল মাস্টার, নাম পিনাকীরঞ্জন মিত্র। চিনতে পারছেন?
স্কুলে পড়ান পিনাকীরঞ্জন? না, মনে পড়ছে না।
খুব সমস্যায় পড়লাম।
কি ব্যাপার?
অর্জুন ট্রেনের ঘটনাটা খুলে বলল।
যা মনে হচ্ছে ভদ্রলোকের বাড়ি খুঁজে বের করতে একেবারে হিমশিম খেতে হবে।
এই কিরকম দেখতে বলো তো?
অর্জুন বর্ণনা দিল।
আচ্ছা, তুমি এখনই খুঁজতে বেরিও না, ঠিক আছে? আমি একটু দেখছি।
আরেকটা কথা, আমি ডেইলি নিউজ পত্রিকার অফিসে যেতে চাই, তো এখান থেকে কিভাবে?
এখান থেকে মাইল তিনেক হবে, ট্যাক্সিওয়ালাকে বললেই হবে।
অমিতাভ বেরিয়ে গেলেন। সকালেই স্নান সেরে নিল অর্জুন। এটা গেস্ট হাউস বটে, কিন্তু হোটেলের ঘরের সঙ্গে তেমন কোনো পার্থক্য নেই। ম্যানেজার বলেছিলেন ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, তবে সেটা 9:30 সেরে ফেলতে হবে। একেবারে তৈরি হয়ে পকেটে টাকা রাখতেই দরজায় শব্দ হল। অর্জুন এগিয়ে গিয়ে সেটা খুলতেই দেখল গাঁটটা গোট্টা একজন লোক গেস্ট হাউসের ইউনিফর্ম পরে দরজায় দাঁড়িয়ে তাকে সেলাম করল। হাউসকিপিং এর জন্য এসেছে সে। অর্জুন অনুমতি দিয়ে ডাইনিং টেবিলে এসে বসল। কানাইলাল চৌধুরীর পাঠানো টাকার বেশ কিছুটা গেছে ট্রেনের আসা যাওয়ার টিকিটে, বাকিটা 3 দিনেই শেষ হয়ে যাবে। অবশ্য কানাইলাল বলেছেন যে টাকার দরকার হলে তাকে জানাতে, কিন্তু নিজের বেড়ানোর জন্য খরচ করার টাকা ওর কাছে চাওয়া ওর পক্ষে সম্ভব নয়। ডাইনিং রুমটা বেশ বড়, গোটা 8 টেবিল রয়েছে, মানে এই গেস্ট হাউসে অন্তত 8টা ঘর রয়েছে। বাঁ দিকের দেওয়াল ঘেঁষে রাখা টেবিলে অন্তত 5 রকম পদ, লুচি তরকারির সঙ্গে স্যান্ডউইচ, ডিমের পোচ আর মিষ্টির সহাবস্থান। অর্জুন সব রকম পদই নিয়েছিল প্লেটে, যাতে বিকেলের আগে খাওয়ার দরকার না হয়। খেতে বসেছিল যখন, তখন ডাইনিং টেবিলে কেউ ছিল না। পরে একজন বৃদ্ধ এলেন, পাকা আমের মতো চেহারা, পরনে ধূসর রঙের স্যুট প্যান্ট, বয়স 80 কাছাকাছি, বেশ গোলগাল চেহারা, উচ্চতা 5'4" মতো হবে। ভদ্রলোকের ডান হাঁটুতে সমস্যা আছে, হাঁটার ভঙ্গি অন্তত তাই বলছে। টেবিল থেকে খাবার তুলে বৃদ্ধ চারপাশে তাকালেন, অর্জুনের সঙ্গে চোখাচোখি হতেই তিনি হেসে বললেন,
গুড মর্নিং।
গুড মর্নিং।
ক্যান আই জয়েন ইউ?
ও শিওর।
ভদ্রলোক উল্টো দিকের চেয়ারে এসে বসলেন।
যদি ভুল না করি তাহলে আপনি বঙ্গ সন্তান, তাই না?
আগে হ্যাঁ।
বাহ, সকালটা বেশ ভালো কাটবে। আমার কয়েকটা দোষ আছে ভায়া, আমি একা একা খেতে পারি না। তেমন হলে টিভি চালিয়ে দি, মানুষজন কথা বলেন, শুনতে শুনতে খাই, তখন মনে হয় না আমি একা। ওহ, আই এম সো সরি, আমি চন্দ্রশেখর গাঙ্গুলী, এলাহাবাদের বাঙালি।
ভদ্রলোক প্লেটের দিকে তাকালেন, সেখানে দুটো চিকেন স্যান্ডউইচ আর কাঁটা চামচ। ওর প্লেটের তুলনায় নিজের প্লেটের ওপর প্রায় পাহাড় রয়েছে বলে মনে হল অর্জুনের।
ভায়ার পরিচয়?
আমি অর্জুন, জলপাইগুড়িতে থাকি।
আই সি, তা কবে আসা হলো লখনউ?
আজই এলাম।
আহা, আমি এসেছি গত সন্ধ্যায়। আমার মেয়ে জামাই এখানেই থাকে, মেয়ে খুব অসুস্থ খবর পেয়ে চলে এলাম। জামাই চেয়েছিল আমি ওর ওখানেই উঠি, কিন্তু আমি গেলে সে বিব্রত হতো। কাল রাতে মেয়ের সঙ্গে কথা বলেছি। তা কি নেবে, চা না কফি?
না না, আপনি বসুন, আমি নিয়ে আসছি। কি আনবো আপনার জন্য?
ওয়েল, কফি, ব্ল্যাক এবং নো সুগার। কাজে না বেড়াতে আসা?
কাজেই। আমাকে আসলে প্রথমে ডেইলি নিউজ পত্রিকার অফিসে যেতে হবে।
ভায়া কি খবরের কাগজের সঙ্গে যুক্ত?
না, তবে ওই কাগজে বক্স নাম্বার দিয়ে একটা বিজ্ঞাপন বেরিয়েছিল কিছুদিন আগে, তো যে ভদ্রলোক বিজ্ঞাপনটি দিয়েছিলেন তার ঠিকানাটা আমার দরকার।
পরিচিত কেউ আছেন ওখানে?
না, পরিচিত তো নেই।
তাহলে পাওয়াটা মুশকিল। যিনি বক্স নম্বরের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করবেন তিনি নিজেকে গোপন রাখতে চাইবেন। খবরের কাগজ সেই গোপনীয়তা বজায় রাখে। তার ঠিকানাটা কি খুব জরুরি?
আসলে ওটা না পেলে না আমি যে কাজের জন্য লখনউ এসেছি সেটা সম্ভব হবে না।
আই সি, দেখো চেষ্টা করে। যদি ওরা ঠিকানা দিতে না চায় তাহলে অক্ষয় গুপ্তার সঙ্গে দেখা করবে। ওকে আমার নাম বলো। ও যদি বোঝে তোমার প্রয়োজন খুব গুরুত্বপূর্ণ তাহলে তোমাকে সাহায্য করতে পারে।
এই অক্ষয় গুপ্তা কি ডেজিগনেশনে আছেন?
ডেইলি নিউজের ম্যানেজিং ডিরেক্টর। ঠিক 12টায় অফিসে পৌঁছয়।
চন্দ্রশেখর গাঙ্গুলি হাত নেড়ে বিদায় জানিয়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেলেন। ট্যাক্সিওয়ালা ডেইলি নিউজ অফিসে পৌঁছে দিল অর্জুনকে। লোকটা যে তাকে বেশি পথ অনাবশ্যক ঘুরিয়ে বেশি ভাড়া নেয়নি তা মিটার দেখে বুঝতে পারল। ক্লাসিফাইড বিজ্ঞাপন সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য 3 নম্বর কাউন্টারে যেতে বললেন রিসেপশনিস্ট। অগত্যা কাউন্টার খুঁজে 3 নম্বরের সামনে লাইনে দাঁড়াল অর্জুন। মিনিট 5-এর মধ্যেই অর্জুনের পালা এল। তার প্রয়োজনের কথা বলতেই ভদ্রলোক সোজা জানিয়ে দিলেন ক্লায়েন্টের স্বার্থ বজায় রাখা তাদের কর্তব্য, অতএব বক্স নম্বরের বিজ্ঞাপনদাতার ঠিকানা জানানো অনৈতিক। ভদ্রলোকের বলার ভঙ্গি দেখে অর্জুন আর কথা বাড়াল না। সে ফিরে গিয়ে রিসেপশনিস্টকে মিস্টার অক্ষয় গুপ্তার সঙ্গে দেখা করার অনুরোধ জানাল। একটা স্লিপ এগিয়ে দিল মেয়েটা, সেটা ভর্তি করে রেফারেন্স হিসাবে চন্দ্রশেখর গাঙ্গুলির নাম লিখল অর্জুন। ভিজিটরদের চেয়ারে এসে বসল অর্জুন। 40 মিনিট অপেক্ষা করার পর ভদ্রলোক এসে তাকে ডেকে নিলেন। ভদ্রলোকের সঙ্গে লিফটে 3 তলায় উঠে এল অর্জুন। ছিমছাম অফিস, চারপাশে কাঁচের ঘর, মাঝখানে সুদৃশ্য কার্পেট মোড়া প্যাসেজ। MD লেখা ঘরের দরজায় আলতো করে শব্দ করে ভদ্রলোক ভিতরে ঢুকলেন, সেই সঙ্গে অর্জুন। ডিম্বাকৃতি একটা বিশাল টেবিলের এক প্রান্তে বসেছিলেন যিনি, তার মাথায় 1 ফোঁটা চুল নেই, বয়স হয়েছে, পরনে দামি স্যুট।
প্লিজ বি সিটেড।
হাত বাড়িয়ে চেয়ার দেখিয়ে দিলেন অক্ষয় গুপ্তা। অর্জুন বসল, কথাবার্তা হিন্দিতেই হল।
গাঙ্গুলি সাহকে আপনি চেনেন?
হ্যাঁ, পরিচয় রয়েছে, উনি বলেছেন রেফারেন্স হিসেবে তার নাম দিতে।
কিন্তু উনি তো এখন এলাহাবাদে নেই।
উনি কাল সন্ধেবেলায় লখনউ এসেছেন।
আচ্ছা, বলুন কি করতে পারি।
খাম থেকে বিজ্ঞাপনের ফটোকপি বের করে সামনে রাখল অর্জুন।
এই বিজ্ঞাপনটা আপনাদের কাগজের ক্লাসিফাইড কলামে ছাপা হয়েছে বক্স নাম্বারে। আমি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহর থেকে আসছি। যিনি বিজ্ঞাপন দিয়েছেন তার সঙ্গে দেখা করতে চাই। আপনি যদি আমাকে কাইন্ডলি এই ব্যাপারে একটু সাহায্য করেন তো।
আপনি বক্স নাম্বারে চিঠি লিখলে আমরা ভদ্রলোককে পাঠিয়ে দেব, তিনি প্রয়োজন মনে করলে দেখা করবেন।
আসলে এতে অনেকটা সময় চলে যাবে, আমার ক্লায়েন্ট মনে করছেন যে তার হাতে বেশি সময় নেই, তাই তার হয়ে আমাকেই একরকম ছুটে আসতে হল।
আপনার ক্লায়েন্ট? আপনি কি লয়ার?
নট রিয়েলি, আমি একজন সত্যসন্ধানী।
বুঝলাম না, সরি।
কোন সমস্যার পিছনে যে সত্যি ঘটনাটা চাপা থাকে সেটাই বার করা আমার কাজ।
আচ্ছা, তার মানে আপনি একজন গোয়েন্দা?
না, একজন গোয়েন্দা যা যা করেন এবং করতে পারেন সেসব আমি কিছুই করি না। ক্লায়েন্টের দক্ষিণা পেলেই আমি নীতিবিরুদ্ধ কোনো কাজ করি না।
ইন্টারেস্টিং। আমার স্ত্রী বলেন আমি বুড়ো হয়ে গিয়েছি। কথাটা মিথ্যে নয়, নইলে আমার কাগজে এই বিজ্ঞাপন ছাপা হয়েছে অথচ আমার নজরেই আসেনি।
অক্ষয় ইন্টারকমের বোতাম টিপলেন।
শর্মা, মানুষ মারা যাবার পর তার শরীর টিকিয়ে রাখার ক্লেম করে কোন এক ডক্টর বক্সির বিজ্ঞাপন তুমি ছেপেছ? নো, এটা ঠিক হয়নি। এই বিজ্ঞাপন অনেক পাঠককে উস্কে দেবে, তুমি এটাকে জাস্ট এক ধরনের ফান বলে ছাপতে পারো না। এই বিজ্ঞাপন দেখে আপনি সুদূর জলপাইগুড়ি থেকে ছুটে এসেছেন, কি আর বলি। কিন্তু অর্জুন, আপনার ক্লায়েন্টের সমস্যাটা জানতে পারি?
ভদ্রলোককে পছন্দ হয়ে গেল অর্জুনের। সে কানাইলাল চৌধুরীর চিঠি এবং অনুরোধের বিষয়টা খুলে বলল। হতাশায় মাথা নাড়লেন অক্ষয় গুপ্তা।
আপনার উচিত ছিল ওই ভদ্রলোককে বোঝানো। মানুষের শরীর অবিকৃত অবস্থায় মৃত্যুর পর বেশি দিন রাখতে বিজ্ঞান এখনো সক্ষম হয়নি। উনি ওনার স্ত্রীকে মৃত্যুর পরেও চেয়ারে বসা অবস্থায় দেখলে হয়তো খুশি হবেন, কিন্তু
আসলে উনি না যুক্তি মানার অবস্থাতে ঠিক নেই।
আর আপনি ওকে প্রশ্রয় দিতে লখনউ চলে এলেন?
না, আমি সত্যিটা জানতে চাই।
এটা যে বুঝরু কি সেটা জানতে কি এত দূরে আসার প্রয়োজন হয়?
হ্যাঁ ঠিক, এটা আপাত চোখে বুজরুকি বলেই মনে হচ্ছে, কিন্তু খোলাখুলি বিজ্ঞাপন দিয়েছে বলে মনে হচ্ছে যে এর পেছনে কোনো সত্যি লুকিয়ে থাকলেও থাকতে পারে।
আচ্ছা, মিস্টার গাঙ্গুলি এখন কোথায়?
বোধহয় ওর মেয়েকে দেখতে গিয়েছেন। আসলে ওর মেয়ে খুব অসুস্থ, তার জন্যই তিনি লখনউ এসেছেন গতকাল।
ওয়েল, মিস্টার গাঙ্গুলিকে আমি খুব রেসপেক্ট করি, উনিই আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, তাই ওনার অনারেই আপনাকে এই ডক্টর নীলমোহন বক্সির ঠিকানাটা দেব, কিন্তু একটা শর্তে। আপনি যে সত্যিটা আবিষ্কার করতে চাইছেন তার বিশদ বর্ণনা আমার কাগজের জন্য লিখতে হবে। আপনাকে এই কাজের জন্য দায়িত্ব দিলে ঠিকানা দেওয়াটা আর অনৈতিক হবে না।
থ্যাঙ্কস, থ্যাঙ্কস এ লট। কিন্তু ধরুন যা মনে হচ্ছে তার বাইরে কিছু পেলাম না, লোকটা স্রেফ ভণ্ড, তাহলে?
তাহলে তো আরো ভালো, আমার পাঠকদের সচেতন করা যাবে। এই বিজ্ঞাপন দেওয়ার অপরাধে পুলিশ লোকটাকে গ্রেপ্তার করতেই পারে।
বেশ, থ্যাঙ্কস এ লট।
অক্ষয় গুপ্তা বেল টিপলেন। খবরের কাগজের অফিসের বাইরে এসে অর্জুন কয়েক সেকেন্ড ভাবল। ডক্টর নীলমোহন বক্সির বাড়ি নবাবগঞ্জ পক্ষী নিবাসের কাছে, জায়গাটা লখনউ শহর থেকে 40 কিলোমিটার দূরে। সেখানে যেতে গেলে ট্যাক্সি ড্রাইভার প্রচুর টাকা চাইবে। অপেক্ষা করতে হলে যা ভাড়া দিতে হবে তা অনুমান করা মুশকিল। পাশেই হাইওয়ে, বাস যায়, কিন্তু সেই বাস কোথায় গেলে পাবে তা অর্জুন জানে না। খানিকটা হাঁটতেই একটা বাস চোখে পড়ল, লোকে বাদুড় ঝোলা হয়ে যাচ্ছে। এরকম বাসে চেপে তাকে নবাবগঞ্জ যেতে হবে নাকি? দুপুরে গেস্ট হাউসে ফিরে পকেট থেকে অমিতাভর দেওয়া কার্ড বের করল অর্জুন, তার নাম্বার ডায়াল করল।
হ্যালো, আমি অর্জুন, চিনতে পারছেন?
বিলক্ষণ।
আচ্ছা, আমি একটা গাড়ি একটু কম ভাড়ায় পেতে পারি? একটু নবাবগঞ্জ যাওয়ার ছিল।
কখন?
এখনই।
এখন তো হবে না ভাই, 4:30 নাগাদ পেলে চলবে?
বেশ, অসুবিধা নেই। তা ভাড়াটা আন্দাজ কিরকম হবে?
গাড়ি আর ড্রাইভার ফ্রি, তেলের দাম ইচ্ছে হলে দিতে পারো।
রিসিভার নামিয়ে রেখে অর্জুন ম্যানেজারকে ধন্যবাদ দিতেই তিনি জানালেন মিস্টার গাঙ্গুলি অর্জুনের খোঁজ করছিলেন। ম্যানেজার একজন বেয়ারাকে ডেকে দিয়ে বললেন মিস্টার গাঙ্গুলির ঘর অর্জুনকে দেখিয়ে দিতে। একটু ইতস্তত করে অনুসরণ করল অর্জুন। দরজায় দ্বিতীয়বার টোকা দিতেই গলা ভেসে এল,
আইজি।
ঘরের ঠিক মাঝখানে টেবিলের এক পাশের চেয়ারে ফতুয়া পরে বসে আছেন বৃদ্ধ, সামনে দাবার বোর্ড।
বসো বসো, দাবার অভ্যেস আছে?
ওই অল্প স্বল্প।
বাহ, এসো এক হাত হয়ে যাক, সবে সাজিয়েছি।
আপনি একা একাই দাবা খেলেন?
নিজের সঙ্গে নিজের লড়াই, নিজেই জিতি নিজেই হারি। নাও চাল দিলাম।
দুটো বোড়ে এগিয়ে দিলেন মিস্টার গাঙ্গুলি। অনেক দিনের অনভ্যেস, অর্জুন ঠিক করল আক্রমণাত্মক খেলবে। সে ঘোড়া তুলে আনল বোড়ের সামনে।
অক্ষয়ের সঙ্গে দেখা হল?
হ্যাঁ, আর আপনার রেফারেন্স না থাকলে সত্যি বলতে ঠিকানাটা আমি পেতাম না। উনি আপনাকে খুঁজছিলেন।
গজের মুখ খুলল অর্জুন।
বেশ, কথা বলে নেব। ঠিকানা কি লখনউয়ের?
একটু বাইরে, নবাবগঞ্জের।
সে তো বেশ দূরে, তুমি তো প্রথমবার এই শহরে এলে। যদি কিছু মনে না করো, যার কাছে যাবে তিনি কি বাঙালি?
নাম দেখে তো বাঙালি বলেই মনে হল।
না ভায়া, এ ধরো হরিহর রায়, তোমার কাছে বাঙালি বলে মনে হবে তো?
হ্যাঁ।
আলাপ করলে বুঝবে তিনি হয়তো গোড়া ইউপিবাসী ব্রাহ্মণ সন্তান, কিস্তি সামলাও হে।
গজ গিলে ঘোড়া বসালেন মিস্টার গাঙ্গুলি। অর্জুন দেখল রাজাকে না সরিয়ে উপায় নেই। প্রথম গেমে হেরে গেল অর্জুন, দ্বিতীয়টা যখন বেশ জমে উঠেছে মিস্টার গাঙ্গুলির রাজা প্রায় কোণঠাসা। আর দুই কি তিন চালেই মাত পড়বে অর্জুন, সেই সময় দরজায় শব্দ হল।
আরে অমিতাভ, তুমি এখানে কি করে?
রিসেপশন থেকে বলল অর্জুন আপনার ঘরে, জানতে পারলাম আপনি এখানে পায়ের ধুলো দিয়েছেন। আজকাল তো লখনউ এলে আমাদের স্মরণে রাখেন না, তাই শটান চলে এলাম।
ও, তুমি এই শ্রীমানকে চেনো?
আজ সকালেই আলাপ হয়েছে, তারপর দুপুরে অফিসে মিসেস দত্তকে সে কথা বলতে আমার একেবারে আক্কেল গুরুম হয়ে গেছে।
কেন?
মিসেস দত্ত বাংলা বইয়ের পোকা। আমাদের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের সমস্ত লাইব্রেরি বই উনি গুলে খেয়েছেন। বললেন জলপাইগুড়ি থেকে এসেছে, নাম বলছে অর্জুন, কত বয়স বলুন তো? আমি আন্দাজে বলতেই মিসেস দত্ত বললেন, আরে জিজ্ঞেস করবেন তো, জলপাইগুড়ির হাকিম পাড়ার অমল সোম ওনার গুরু কিনা। আমি ব্যাপারটা জানতে চাইলে বাবুর পরিচয় বেরিয়ে পড়ল। মিসেস দত্তর অনুমান যদি ঠিক হয় তাহলে ইনি সত্য সন্ধানী।
সত্য সন্ধানী, ইন্টারেস্টিং।
আপনার চাল কিন্তু পেন্ডিং রয়েছে।
আরে রাখো চাল, আগে বলো যা শুনছি তা কি ঠিক?
আগে হ্যাঁ, মিসেস দত্ত আপনাকে সঠিক তথ্যই দিয়েছেন।
এই তুমি এখানে কোনো রহস্যের সমাধান করতে এসছো?
না, সত্য সন্ধান করতে।
আচ্ছা ব্যাপারটা কি সেটা কি আমাদের খুলে বলতে অসুবিধা আছে? এই যে জাদুদা মানে মিস্টার গাঙ্গুলি, ইনি যদিও এলাহাবাদে থাকেন কিন্তু লখনউয়ের বাঙালিদের সঙ্গে কিন্তু এর বিশাল ওঠা বসা। আগে অতুল প্রসাদের গান গাইতেন খুব ভালো, এখনো মুখ খুললে সেটা বোঝে যায়।
দেখো অমিতাভ, যারা বেশি কথা বলে তারা কথা খোঁজে, না পেলে তাদের বাজে কথা বলতেই হয়। তুমি সেই দলে ভিড় বাড়াচ্ছ কেন?
এই হলো চাঁদুদা, এমন চমৎকার ভাবে বকুনি আর কেউ দিতে পারে না, কি বলো? আচ্ছা বলছিলাম কি, নবাবগঞ্জে গিয়ে কার সঙ্গে দেখা করতে চাইছো?
ডক্টর নীলমোহন বক্সির সঙ্গে।
অমিতাভ মিস্টার গাঙ্গুলির দিকে তাকালেন। তিনি মাথা নেড়ে জানালেন যে চিনতে পারছেন না। অর্জুন পুরো ব্যাপারটা সংক্ষেপে বলল,
আরে তো ফ্রড ব্যাপার, এই বিজ্ঞাপন ডেইলি নিউজ ছাপল কি করে?
তোমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা প্রশ্ন করছি, ওই বিজ্ঞাপন দেখে অর্জুন বাবু এত দূরে আসার পরিশ্রম কেন করলেন? তার ক্লায়েন্টকে তো বলেই দিতে পারতেন যে এটা বুঝল কি।
আচ্ছা তুমি কি এই বিজ্ঞাপনে বিশ্বাস করছো?
একেবারেই না, কিন্তু একজন যখন খবরের কাগজে এরকম একটা বিজ্ঞাপন ছাপাতে পারে তখন ধরে নিতে হবে যে তার কোনো একটা উদ্দেশ্য রয়েছে। আমি এই উদ্দেশ্যটাই জানতে এসেছি।
আরে উদ্দেশ্য তো বোঝাই যাচ্ছে, ভরং টরং দিয়ে টাকা রোজগার করা।
একবার ভেবে দেখুন, প্রথম ক্লায়েন্টকে ঠকানো মাত্র সে চুপ করে তো আর বসে থাকবে না, হইচই করবে, পুলিশের কাছে যাবে, কাগজ বা মিডিয়া এটাকে একটা বড় ইস্যু করবে, তাহলে আর ব্যবসাটা কি করে করবে লোকটা? ঠিক এই কারণেই আমার মনে হয় না যে ডক্টর নীলমোহন বক্সী একজন নির্বোধ মানুষ। তিনি যে ঠিক কি সেটাই আমি জানতে চাই।
অর্জুনের কথায় যুক্তি আছে।
তাহলে চলুন তিনজনেই ঘুরে আসি ওখান থেকে।
এই বুড়ো মানুষটাকে ছেড়ে দাও, মেয়েকে কথা দিয়েছি বিকেলে দেখা করতে যাব, বেচারা আশা করে বসে থাকবে।
শুনেছিলাম ও অসুস্থ।
হ্যাঁ, রোগটা ঠিক কি তা নাকি ডাক্তার ধরতে পারছেন না। আজ আমি ডাক্তারের সঙ্গে কথা বলবো, তেমন হলে দিল্লি বা মুম্বাইয়ে ওকে নিয়ে যেতে হবে।
মিস্টার সান্যাল দাবার ঘুঁটি কৌটোয় ভরতে লাগলেন।
আপনার হার এবার অবধারিত ছিল।
হারলাম না, বৃষ্টির জন্য যেমন ক্রিকেট খেলা বাতিল হয়ে যায় তেমনি অমিতাভর আগমনে খেলাটার মীমাংসা হল না। যাকে আমি অপেক্ষা করব, তোমাদের ফিরে না আসা পর্যন্ত ঘুমব না।
মিস্টার সান্যাল উঠে টেবিলে রাখা পার্টস থেকে কার্ড বের করে এগিয়ে ধরলেন অর্জুনের সামনে।
এতে আমার মোবাইল নাম্বার আছে, দরকার বুঝলে ফোন করবে।
আচ্ছা অর্জুন, এই যে ধরো আমাদের মতো প্রবাসী বাঙালিরা, এদের তোমার কেমন লাগে? মানে আমার মেয়েরা তো বাংলা ভালোই বলে, কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে হিন্দি বা ইংরেজিতেই কথা বলতে প্রেফার করে। তারপর ধরো আমার বাংলাতেই মানে কুচকুচ হিন্দি উর্দু এসব শব্দ এসে গেছে, কিন্তু এলাহাবাদে জন্মেও চাঁদুদার বাংলা এখনো এক নাম্বার।
আচ্ছা, ওকে চাঁদুদা বলছেন যখন, আমি ধরে নিচ্ছি উনি আপনার খুব ঘনিষ্ঠ।
হ্যাঁ, সে ছোটবেলা থেকে। লখনউ আসতেন গানের দল নিয়ে বছরে অন্তত চারবার, একবার নাটকও করেছিলেন। মাই ডিয়ার লোক, মেয়ে এখানকার ছেলেকে বিয়ে করেছিল, বৌদি বিয়েটা মানতে পারেননি। নিজে তো কখনো মেয়ের বাড়িতে আসেনি, চাঁদুদাকে দিয়েও প্রতিজ্ঞা করিয়েছিলেন যাতে তিনি মেয়ের বাড়িতে না আসেন। যাকে, আচ্ছা আমাদের তোমার বাঙালি বলে মনে হচ্ছে তো?
সে কি, কেন মনে হবে না? আপনি কলকাতার অনেক বাঙালির চেয়েও বেশি বাঙালি। আগে 100-150 বছর ধরে কোনো পরিবার প্রবাসে থাকলে সেখানকারই মানুষ হয়ে যেত। আমাদের পশ্চিমবঙ্গে তো এমন অনেক বাঙালি রয়েছেন যাদের পূর্বপুরুষ অবাঙালি ছিলেন, আর আপনারা তো দিব্যি বৈশিষ্ট্য বজায় রেখে চলেছেন।
মাথা নাড়লেন অমিতাভ। এখনো রোদ আছে, লখনউ শহর ছাড়তেই রুক্ষ মাঠ আর মাঝে মাঝে তার ভেতর কারখানার গেট দেখা যাচ্ছিল। এখন এসেছো বলে তুমি বুঝতে পারবে না, শীতকালে যেরকম ভয়ঙ্কর শীত এখানে পড়ে, তেমনি গরমকালের দুপুরে পাখি তো দূরের কথা, কুকুরও রাস্তায় দেখা যায় না।
এদিকে তেমন একটা লোক বসতি নেই বোধ হয়।
তা আছে, ভেতরে দূরে দূরে গ্রাম ছড়িয়ে আছে।
হাইওয়ে চওড়া এবং মসৃণ, গাড়ি ছুটছিল দ্রুত গতিতে।
আপনি নবাবগঞ্জে এর আগেও গেছেন?
একবার এসেছিলাম শীতকালে, ওখানকার লেকে সাইবেরিয়া থেকে পাখি এসেছে শুনে দেখতে গিয়েছিলাম, প্রচুর পাখি আসতো তখন। আচ্ছা, পাখিরা আকাশে ওড়ার সময় কি করে বুঝতে পারে ভারতের লখনউ শহরের নবাবগঞ্জ কোথায়? শুনেছি একই পাখি নাকি প্রতি বছর ঘুরে ঘুরে আসে, কোথায় সেই সাইবেরিয়া বলতো?
সত্যি ব্যাপারটা বিস্ময়কর। তবে কোথায় যেন পড়েছিলাম যে ঠান্ডা বাড়লেই যে সমস্ত পাখিরা ভারতের বিভিন্ন লেকে উড়ে এসে বসে, তাদের বাড়ি আসলে হিমালয়ে, সাইবেরিয়ায় নয়। হিমালয়ে মানস সরোবরের মতো অনেক লেক রয়েছে, এখানে গরম পড়লেই তারা আবার সেখানে ফিরে যায়।
আচ্ছা, তাহলে তো পথটা ছোট হয়ে গেল।
পাখির তুলনায় অবশ্য ছোট নয়, নিশ্চয়ই ওদের অনেকবার হল্ট নিতে হয়।
বলতে বলতে কয়েকটা ময়ূর দেখতে পেল অর্জুন, মুগ্ধ হল। এরকম নিরস প্রকৃতি হঠাৎ বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠল ময়ূরগুলোর জন্য।
আমরা নবাবগঞ্জের কাছাকাছি এসে গেছি, কিন্তু
এবার কিছু বাড়িঘর চোখে পড়ছে, কিন্তু সেগুলো বেশ ছাড়া ছাড়া। একটা পেট্রোল পাম্পে অমিতাভ গাড়ি রেখে দিলেন, 20 লিটার তেল দিতে বললেন।
বলছি কি, তোমার ওই ডক্টর বক্সির খোঁজ খবর নেব নাকি?
এরা বলতে পারবে?
না বলার কোনো কারণ নেই, নবাবগঞ্জ শুরু হয়ে গেছে। যদি তিনি বিখ্যাত আয়ুর্বেদ হন তাহলে অপরিচিত হবেন কেমন করে?
পেট্রোলের দাম দেবার সময় অমিতাভ হিন্দিতে ছেলেটাকে জিজ্ঞেস করলেন,
আচ্ছা ভাই, নবাবগঞ্জে একজন বিখ্যাত আয়ুর্বেদ আছেন, ডক্টর নীলমোহন বক্সি, তার বাড়িটা কোথায় বলতে পারবে?
সে বলতে পারল না। হাইওয়েতে গাড়ি তুলে অমিতাভ জিজ্ঞেস করলেন,
এই তোমাকে খবরের কাগজ থেকে ঠিকানা কি দিয়েছে?
ডক্টর নীলমোহন বক্সি, নিয়ার নবাবগঞ্জ বার্ড স্যাংচুয়ারি, আয়ুর্বেদ লজ, লখনউ, ইউপি।
নবাবগঞ্জের পাখিদের আস্তানার সামনে গাড়ি থামালেন অমিতাভ।
এর আশেপাশেই ওর বাড়ি হওয়া উচিত। আচ্ছা, বাড়িটা খুঁজে পেলে কি আমি গাড়িটা অপেক্ষা করব?
না না, তা কেন, আপনিও আমার সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে আলাপ সারতে যেতে পারেন।
আমি তো জানি না তুমি কিভাবে ওই প্রসঙ্গে যাবে।
মানে?
খবরের কাগজ থেকে ঠিকানা পেয়েছো, এ কথা বলবে?
সেটা তো এবার পরিস্থিতির উপর নির্ভর করছে। চলুন, রোদ পড়ে গিয়েছে, এখনই ওর বাড়িটা খুঁজে বের করা দরকার।
বার্ড স্যাংচুয়ারির দারোয়ানকে বলতেই সে মাথা নাড়ল।
আমাদের বাউন্ডারির ওপাশ দিয়ে চলে যান। রাস্তাটা যেখানে বাদিক নিচ্ছে তার গাই ওর বাংলো, গেটে নাম লেখা রয়েছে।
স্যাংচুয়ারির পাশের রাস্তা ধরলেন অমিতাভ। দুপাশে গাছগাছালি, আর কোনো বাড়িঘর নেই। রাস্তাটা যেদিকে বাঁদিক নিচ্ছে সেখানেই বন্ধ গেট দেখা গেল। গেটের গায়ে লেখা আয়ুর্বেদ লজ ডক্টর এন এম বক্সি। গেটের ওপাশে ঘাসের মধ্যে দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে ভেতর দিকে। চট করে দেখে মনে হয় গাছগাছালির ভিড়ে হারিয়ে গেছে রাস্তাটা।
ভদ্রলোকের বাড়িটা অনেকখানি জায়গা নিয়ে, যদি অনেক দিনের লোক হন তাহলে তো আপনার চেনা উচিত ছিল।
ছিল, যদি উনি বাঙালি হন এবং লখনউয়ের বাঙালিদের সঙ্গে মিশতেন। আমি খলপ করে বলতে পারি এরকম নামের কোনো মানুষকে আমাদের বেঙ্গলি ক্লাবে কখনো দেখিনি। আচ্ছা, গাড়িটাকে ঘুরিয়ে বাইরেই রেখে দেওয়া যাক। গেট খুলে ওরা ভেতরে ঢুকল। সন্ধে হতে দেরি নেই, গাছে গাছে পাখিরা চিৎকার শুরু করেছে। রাস্তাটা বাঁদিকে ঘুরতেই ওরা প্রথমে ঝিল, পরে বাড়িটাকে দেখতে পেল। ঝিলের ধারে বড় দোতলা বাড়ি, সবকটা জানলা এবং ঢোকার দরজা বন্ধ। বাড়ির দুদিকে জঙ্গল, একদিকে ঝিল আর সামনে ছোট্ট একটা লন।
সেই অবধি গাড়িটা আনা যেত।
অর্জুন বাড়িটাকে দেখছিল, প্রায় একটা দুর্গের মতো দেখাচ্ছে।
ভিতরে কেউ আছে বলে তো মনে হচ্ছে না, চলুন নক করা যাক।
সে এগিয়ে গিয়ে দরজার পাশে ঝোলা একটা পিতলের চেন ধরে টানতেই ঘন্টা বাজতে লাগল, অনেকটা চার্চের ঘন্টার মতো আওয়াজ।
বাহ, শৌখিন লোক তো।
আওয়াজ থামল কিন্তু কেউ দরজা খুলল না। অর্জুন চারপাশে তাকাল, দরজার ওপাশে বাড়ির গায়ে একটা লেটার বক্স। কাছে গিয়ে দেখল বাক্স চিঠিতে ভর্তি হয়ে আছে। ডক্টর বক্সি বা তার বাড়ির লোকজন বাড়িতে থাকলে লেটার বক্স এইভাবে ভর্তি থাকত না। ঝিলের ওপর সন্ধে নেমেছে, এখনো শীত নামেনি কিন্তু ঝিলের জলে প্রচুর পাখি প্রায় বাজার বসিয়ে দিয়েছে।
এরা কিন্তু এবছরের পাখি নয়।
মানে?
মানে এখনো সাইবেরিয়া বা তোমার কথা মতো হিমালয় থেকে পাখিদের আসার সময় হয়নি। গতবার যারা এসেছিল তাদের মধ্যে যারা ডিম পেরেছিল তারা দলের সঙ্গে ফিরে না গিয়ে এখানেই থেকে গিয়েছিল। এই এক বছর ধরে সেই ডিম থেকে পাওয়া বাচ্চাদের বড় করেছে। এইবার যে পাখিরা আসবে তাদের দলে ভিড়ে ওরা ফিরে যাবে।
অর্জুন পাখিদের দেখল। জলপাইগুড়িতে বড় সড় ডাহুক দেখা যেত করলা নদীতে, এগুলো সেই চেহারার।
কিন্তু কি করা যায় বলুন তো, উনি বাড়িতে না থাকলে আমরা কি করতে পারি?
কিন্তু ওরকম একটা বিজ্ঞাপন দেওয়ার পর কেউ কি বাড়ি থেকে উধাও হয়?
হ্যাঁ, দেওয়ার পর ভেবেছেন যে ওর বুজরুকি পুলিশে ধরে ফেলতে পারে, তাই গা ঢাকা দিয়েছেন। তাই বলা হয় যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
হঠাৎ বাড়িটার ভেতর থেকে অ্যালার্ম ক্লকের শব্দ শোনা গেল, কয়েক সেকেন্ড, তারপর থেমে গেল।
ব্যাপারটা কি হল?
অর্জুন বাড়িটা দেখল, শব্দটা এসেছে বাড়ির যে দিকটা জঙ্গলের গায়ে সেদিক থেকে। সে এগিয়ে গেল, অন্ধকারে তেমন কিছু বোঝা যাচ্ছে না। এই সময় একজন লোক সাইকেলের সামনে এসে দাঁড়াল। লোকটাকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে পোস্ট অফিসের কর্মী। তার থেকে জানা গেল আগে নাকি এরকম দুবেলা করে ঘন ঘন চিঠি আসত এই বাড়িতে। লোকটা আবার সাইকেলে চেপে চলে গেল।
এখানে দাঁড়িয়ে কোনো কাজ হবে বলে তো মনে হয় না।
ওরা যখন ফিরে যাচ্ছে তখন আবার অ্যালার্ম ক্লক বেজে উঠল। অর্জুন দৌড়ে গেল বাঁকটার কাছে। দূরে পোস্টম্যান তখন গেট বন্ধ করছে। গেট বন্ধ হয়ে যেতেই অ্যালার্ম ক্লক থেমে গেল। অর্জুন ঘুরে ঘুরে বাড়িটা দেখল। অন্ধকারের ছায়া বাড়িটাকে ভুতুড়ে করে তুলেছে।
কি হলো?
একবার চলুন তো গেটটাকে একবার দেখা যাক।
গেটের মধ্যে কোনো বিশেষত্ব আছে নাকি?
কথা না বলে অর্জুন গেটের সামনে দাঁড়িয়ে ভালো করে দেখতে লাগল। এখন আলো নেই বললেই চলে, খুঁটিয়ে পরীক্ষা করার উপায় নেই। সে গেট খুলতেই কানে একটা অ্যালার্ম ক্লকের আওয়াজ ভেসে এলো। সেটা এখান থেকে এত মৃদু শোনাচ্ছে যে ঢোকার সময় খেয়ালই হয়নি।
শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অ্যালার্ম ক্লক বাজছে। মাই গড, ডক্টর বক্সি বাড়ির গেটে নিশ্চয়ই যন্ত্র বসিয়েছেন, কেউ গেট খুললেই উনি টের পেয়ে যান। সতর্কমূলক ব্যবস্থা, নির্জনে থাকেন তাই।
গাড়িতে চেপে ওরা আবার বার্ড স্যাংচুয়ারির গেটে চলে এল। গেট বন্ধ হয়ে গেছে। যে দারোয়ান তাদের ডক্টর বক্সির নির্দেশ দিয়েছিল সে এখন ইউনিফর্ম ছেড়ে নিজের পোশাক পরে বাড়ি ফিরছে। অমিতাভ তাকেই ডাকলেন।
ছুটি হয়ে গেল?
হ্যাঁ সাহেব।
আমরা গেছিলাম ডাক্তার সাহেবের বাড়িতে, বাড়িতে কেউ নেই বলেই মনে হল।
দাড়িওয়ালা লোকটাকে দেখেননি?
না তো।
আজ দুপুরে দেখেছিলাম ওকে, ঝিলের ধারে দোতলার বারান্দায় এসে দাঁড়িয়েছে। খুব লম্বা ভারী চেহারা, ও হলো ডাক্তার সাহেবের কাজের লোক। ডাক্তার সাহেব কখন থাকেন কখন যান তা আমরা টের পাই না।
লোকটা চলে গেল উল্টো দিকে। অমিতাভ তাকালেন অর্জুনের দিকে।
চলুন, ফালতু ফালতু আপনার অনেক সময় নষ্ট হল।
মোটেই না, এতক্ষণে ব্যাপারটাকে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। দাড়িওয়ালা লোকটাকে যদি ওই দুপুরে ওই বাড়িতে দেখা গিয়ে থাকে তাহলে সে এখন কোথায়?
ও যদি বাড়ির ভিতরে থাকে তাহলে ডক্টর বক্সি চাইছেন না বলেই ও বাড়ি থেকে বেরোবে না, অন্তত দরজার তালা তো তাই বলছে। হ্যাঁ থাকবে, শুধু শুধু ভেবে নিরর্থক ব্রেন খাটানো। চলুন।
লখনৌয়ের বেঙ্গলি ক্লাবে অনুষ্ঠান লেগেই থাকে। সন্ধে 7:30 অর্জুন আর চন্দ্রশেখর গাঙ্গুলিকে নিয়ে অমিতাভ ক্লাবে গেলেন। অর্জুন জিজ্ঞেস করে জেনেছে মিস্টার গাঙ্গুলির মেয়ে আজ অনেকটা ভালো আছেন। চন্দ্রশেখর গাঙ্গুলিকে দেখে বেঙ্গলি ক্লাবে হই হই পড়ে গেল। দীর্ঘদিন পর তাকে পেয়ে সকলে পরম সমাদরে সেক্রেটারি ঘরে নিয়ে গেল। সেক্রেটারি অরুণবাবু নিজের চেয়ার ছেড়ে দিলেন মিস্টার গাঙ্গুলির জন্য। মিস্টার গাঙ্গুলি সবার সঙ্গে অর্জুনের আলাপ করিয়ে দিলেন। এক ভদ্রমহিলা চুপচাপ বসে সবার গল্প শুনছিলেন। এবার তিনি সোজা হয়ে বসলেন।
নমস্কার, আমি কিন্তু আপনাকে নিয়ে লেখা প্রতিটা অভিযানের গল্প পড়েছি।
সঙ্গে সঙ্গে অর্জুন প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করল।
আচ্ছা, তোমরা কেউ ডক্টর নীলমোহন বক্সির নাম শুনেছ?
সবাই চুপ করে রইল।
তোমরা বিকেলে বেরিয়ে যাওয়ার পর অনেকক্ষণ ভাবলাম, ভেবে দেখলাম বক্সি পদবীর একজনকে আমি জানতাম। এলাহাবাদ মর্গের ডাক্তার ছিলেন তিনি, বছর 25 আগে হঠাৎ চাকরি ছেড়ে দেন।
কিরকম দেখতে ছিলেন ভদ্রলোক?
রোগা খাটু চেহারা, এর বেশি মনে নেই।
অর্জুন এসেছে ওর সঙ্গে দেখা করতে। আজকে বিকেলে আমরা ওর নবাবগঞ্জের বাড়িতে গেছিলাম। বাড়ি না বলে প্রাসাদ বলাই ভালো, বাপরে বাপ। কিন্তু ভদ্রলোক বাড়িতে তালা দিয়ে কোথায় যেন গেছেন। না, একজন মর্গের ডাক্তার অত বড় সম্পত্তির মালিক তো হতে পারেন না।
কিছুক্ষণ পর অর্জুন একাই বাইরের মাঠে এসে দাঁড়াল। পিনাকীরঞ্জন মিত্রর সুটকেস তার ঘরে পড়ে আছে, অন্যের জিনিস, তার উপর সেটা তালা বন্ধ, ভেতরে কি আছে জানা নেই, ঘরে রাখা খুব বিপজ্জনক। পিনাকীরঞ্জন বলেছিলেন তার বাড়ি লখনৌ বেঙ্গলি ক্লাবের পাশে। অমিতাভ ওকে চিনতে পারেননি, কিন্তু এখানে অন্য যেসব সদস্য আছেন তারা নিশ্চয়ই চিনতে পারবেন। ছোটু নামের এক সুদর্শন যুবক ভেতর থেকে বেরিয়ে এলেন।
কি আপনি একা এখানে দাঁড়িয়ে? ভেতরে আসুন।
হ্যাঁ যাচ্ছি। আচ্ছা, আপনি এই শহরে কতদিন?
আমি জন্মেছি এখানে, আমার বাবা এসেছিলেন ঠাকুরদার সঙ্গে 5 বছর বয়সে।
ও আইসি, তা এখানে আর কোনো বেঙ্গলি ক্লাব রয়েছে?
এখানে না, এই সবেধর নীলমণি একটাই।
আচ্ছা, এই ক্লাবের কাছাকাছি পিনাকী রঞ্জন মিত্র নামে এক ভদ্রলোক থাকেন, চেনেন তাকে?
পিনাকী রঞ্জন মিত্র? সরি, ঠিক খেয়াল করতে পারছি না। কি করেন বলুন তো ভদ্রলোক?
স্কুল টিচার বলে শুনেছিলাম।
স্কুল টিচার? ও হো হো হো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, আপনি কি পি কে মিত্তিরের কথা বলছেন? বাই এনি চান্স?
পি কে মিত্তির? কি করেন তিনি?
বছর দশেক আগে পশ্চিমবঙ্গের কোথাও চাকরি নিয়ে গিয়েছেন বলে শুনেছিলাম। এখানে ওর একটা বাড়ি আছে, ওর পরিবার এখানেই থাকেন। এখানে সকলে ওকে নার্ভাস পি কে বলেছেন। প্রায় বছর দশেক ওকে দেখিনি, লখনৌ এলেও বেশি দিন থাকে বলে তো মনে হয় না। এখন ইনি আর আপনার এই পিনাকী রঞ্জন মিত্র একই লোক হলেও হতে পারে।
নার্ভাস পি কে মানে?
আসলে ভদ্রলোক অকারণেই একটু নার্ভাস হয়ে পড়তেন। আমরা যখন ফুটবল খেলতাম উনি তখন চিৎকার করতেন, বল লেগে ওর বাড়ির কাঁচের জানলা ভেঙে যেতে পারে এই তার মনে হতো। অথচ আমরা ওর বাড়ি থেকে অনেক দূরে খেলতাম।
বাড়িটা চেনেন? একটু নিয়ে যেতে পারবেন?
অবশ্যই, আসুন।
ছোটু সঙ্গে সঙ্গে তার মোটর বাইক নিয়ে এলেন। অর্জুন বাইকের পেছনে বসতেই ছোটু বেরিয়ে এলেন ক্লাবের গেট দিয়ে। পিকে মিত্রের বাড়িতে পৌঁছাতে মিনিট আড়াই লাগল। জায়গাটা ঘিঞ্জি, গায়ে গায়ে বাড়ি, বেঙ্গলি ক্লাবের পাড়া হলেও বাসিন্দারা অবাঙালি। দোতলা বাড়ির সামনে বাইক থামিয়ে ওরা দেখল দরজা খোলা। এক মধ্যবয়সী মহিলা দাঁড়িয়েছিলেন সেখানে। অর্জুন বাইক থেকে নেমে এগিয়ে গেল।
আচ্ছা, এটা কি পিকে মিত্রর বাড়ি?
ভদ্রমহিলা নীরবে মাথা নেড়ে হ্যাঁ জানালেন।
ওর ভালো নাম কি পিনাকী রঞ্জন মিত্র?
হ্যাঁ, কিন্তু কেন বলুন তো?
আচ্ছা, ওর কি আজ বাড়িতে ফেরবার কথা ছিল?
হ্যাঁ তো, আপনি কি?
আসলে আমার সঙ্গে ওর ট্রেনে আলাপ হয়, উনি মাঝপথেই নেমে যান। নামার আগে একটা সুটকেস দিয়ে আমাকে বলেন যে এটা ওর বাড়িতে পৌঁছে দিতে। আমি লখনৌ আসছি জেনেই উনি অনুরোধটা করেন।
ওমা, ও নেমে গেল কেন? কোনো বিপদ টিপদ হয়নি তো আবার? তবে তবে ওর মতো মানুষ ট্রেন থেকে নেমে পড়বে তাও আবার কোনো কারণ ছাড়া? না 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 না, এ কথা আমি বিশ্বাসই করি না।
ভদ্রমহিলা বেশ জোরে জোরে কথাগুলো বলতে রাস্তার কিছু লোক এদিকে তাকালো।
শুনুন শুনুন, আপনি চেঁচিয়ে কথা বলবেন না, উত্তেজিত হবেন না, তাতে কিন্তু পিনাকী বাবুই বিপদে পড়বেন। ওকে কিন্তু পুলিশ খুঁজছে।
পুলিশ? কেন, ও কি করেছে?
উনি ভয় পেয়ে বলেছিলেন যে ট্রেনে বোমা আছে, চেন টেনে অন্য যাত্রীদের উত্তেজিত করে ট্রেন থামিয়েছিলেন। পরে জানা গেছে যে ট্রেনে কোনো বোমা ছিল না, অহেতুক ভয় দেখিয়ে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগ ওর বিরুদ্ধে। গ্রেপ্তার হবেন বুঝেই উনি ট্রেন থামতেই মাঝপথে নেমে পড়েন। নামার আগে অবশ্য আমাকে অনুরোধ করেন সুটকেসটা তার বাড়িতে পৌঁছে দিতে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম ওর পক্ষে করা সম্ভব? যখন এখানে ছিল জ্বলে পুরো মরতাম, চাকরি করতে গেল যখন তখন ভাবলাম একটু স্বস্তিতে থাকব। এবার এখন কি হবে? কোথায় গেল, ধরা পড়ল না কি? কিন্তু কই, পুলিশ টুলিশ তো এখনো এখানে আসেনি।
উনি আবার রেল পুলিশকে নিজের ঠিক পরিচয়টাও দেননি।
হ্যাঁ, তা সুটকেসটা কোথায়?
অর্জুন গেস্ট হাউসের নাম ঠিকানা জানিয়ে দিয়ে বলল,
আমার নাম অর্জুন। ব্যাপারটা জানাজানি হলে পিনাকী বাবুকে ধরতেই কিন্তু পুলিশের সুবিধা হবে। নমস্কার।
ছোটুর বাইকে চেপে ক্লাবে ফিরে এলো অর্জুন।
বলছি একটা কথা জিজ্ঞেস করব।
হ্যাঁ বলুন না।
আপনি তো অপরাধীদের ধরে পুলিশের হাতে তুলে দেন, কিন্তু দেখলাম আপনি পিকেকে বাঁচানোর চেষ্টা করছেন, পুলিশে দিচ্ছেন না।
দেখুন, উনি অন্যায় করেছেন সেটা ঠিকই, কিন্তু ইচ্ছে করে তো আর করেননি। এত নার্ভাস হয়ে গিয়েছিলেন যে বুঝতেই পারেননি যে অন্যায় করছেন। যখন করলেন তখন বাঁচার তাগিদে নিজের পরিচয় গোপন করে ট্রেন থেকে নেমে গেলেন। ওর কাজের জন্য আফটারঅল কারোর কোনো ক্ষতি হয়নি। পুলিশ ধরলে খামোখা তাকে কিছু মাস জেলে পুরে রাখত। উনি চাকরি করেন আফটারঅল, একটু উপেক্ষা করলে কারোর তো কোনো ক্ষতি হবে না, তাই না?
রাত ১০টায় গেস্ট হাউসে ফিরে চমকে উঠল অর্জুন। স্বয়ং পিনাকীরঞ্জন মিত্র বসে আছেন তার অপেক্ষায়। ওকে দেখেই উঠে দাঁড়িয়ে নমস্কার জানালেন।
এ কি, আপনি?
বাড়ি ফিরতে দেরি হয়ে গিয়েছিল, আপনি আমার বাড়িতে খবর দেওয়ার পরই ফিরেছি।
খুব বকুনি শুনতে হলো স্ত্রীর কাছ। দিন স্যুটকেসটা দিন।
পিনাকীরঞ্জনকে নিয়ে ঘরে ফিরে এলো অর্জুন।
বসুন, আপনার অ্যাডভেঞ্চারের গল্পটা আগে বলুন।
আগে আমি এক গ্লাস জল খাবো।
ওই যে আপনার স্যুটকেস।
আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব।
আরে তার দরকার নেই, কিন্তু আপনি আমাকে একটা বড় ঝুঁকি নিতে বাধ্য করেছিলেন। ওই স্যুটকেসে যদি চোরাই মাল, মাদক অথবা পিস্তল টিস্তল থাকতো তাহলে আমার কি হতো একবার ভেবে দেখুন তো। আশা করি সেসব কিছু নেই।
না না, বিশ্বাস করুন ভাই, আমি সত্যিই নিরীহ লোক।
একেবারে নিরীহ তো নন, তাহলে কখন পুলিশের হাতে ধরা পড়ে যেতেন? কি তাই তো?
আমি জানি না কেন ধরা পড়লাম না, হয়তো পুলিশ আমাকে তেমনভাবে খোঁজাখুঁজি করেনি। আচ্ছা, ইয়ে যে জলটা দিলেন সেটা ফোটানো তো?
নিশ্চিন্তে থাকুন। এবার বলুন, ট্রেন থেকে নেমে কি করলেন?
সোজা মেন গেট দিয়ে বাইরে চলে এলাম। কোনো চেকার টেকার ছিল না, তাই টিকিট দেখাতে হয়নি। বেরিয়ে এসে একটা রিকশায় চেপে শহরের বাস টার্মিনাসে পৌঁছে বাস বদলে বদলে কানপুরে পৌঁছতে সন্ধে হয়ে গেল। প্রতিটা মুহূর্তেই মনে হচ্ছিল এই বুঝি পুলিশ ধরল, কিন্তু ধরেনি।
কানপুর থেকে ট্যাক্সি নিলেন?
না 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 না, একা ট্যাক্সিতে উঠতে কিরকম একটা নার্ভাস লাগে।
কেন?
ভয় হয় যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে তো আমি মরে যাব, আর বাড়ির লোকজন তো জানতেও পারবে না যে আমি কোথায় পড়ে আছি। তারপর ওই এই কানপুর লখনৌ হাইওয়েতে ড্রাইভাররা বড় জোরে গাড়ি চালায়।
তাহলে এলেন কি করে?
হাইওয়ের মুখ পর্যন্ত রিকশা এলুম। ট্রেনে আসতে পারতাম, কিন্তু রেলওয়ে পুলিশকে এড়াতে স্টেশনে যাইনি। হাইওয়ের পাশে দাঁড়িয়ে হাত তুলে গাড়ি থামাতে চাইলাম। বড় ট্রাকে জায়গা পেলে ভয়টা কমে যায় আর কি। অ্যাক্সিডেন্ট হলে ছোট গাড়ির ক্ষতি হবে, কিন্তু ট্রাক তো ঠিক থাকবে। কিন্তু ট্রাকগুলো থামছিল না। শেষ পর্যন্ত একটা বড় গাড়ি থামতেই আমি ছুটে গিয়ে জিজ্ঞেস করলাম লখনৌ যাবে কিনা। গাড়ি চালাচ্ছিলেন এক প্রৌঢ় ভদ্রলোক, মাথা নেড়ে ইশারায় জানালেন যে যাচ্ছে। আমি উঠে পড়তেই গাড়ি চলতে শুরু করল। তাও ধরুন ঘন্টাখানে কোনো কথাবার্তা নেই, অন্ধকারে হেডলাইট জ্বেলে গাড়ি ছুটে যাচ্ছে। আমার কেমন জানি ভয় ভয় করতে লাগল। এক ঘন্টা ধৈর্য ধরার পর ওকে জিজ্ঞেস করলুম যে লখনৌয়ে কোথায় যাচ্ছেন উনি। হিন্দিতে জিজ্ঞেস করলুম। ভদ্রলোক গম্ভীর গলায় পাল্টা জিজ্ঞেস করলেন আমাকে নবাবগঞ্জে নামিয়ে দিলে আমার কোনো অসুবিধে হবে কিনা। বললুম অত রাতে ওখানে কি আর বাস পাবো। উনি তখন কাট কাট ভাবে জানালেন যে উনি আমাকে বাড়ির দরজার সামনে নামাতে পারবেন। ভদ্রলোককে ভুল করেই বলে ফেলেছিলাম যে আমি কুচবিহার থেকে আসছি। জানি না মশাই কেমন করে তিনি যেন বুঝে গিয়েছিলেন যে আমার কোষ্ঠকাঠিন্য আছে। রাত্রে ত্রিফলা ভিজিয়ে রেখে ভোরবেলা খাওয়ার উপদেশ দিলেন। ভদ্রলোক আমায় শেষে একটা লখনৌ যাওয়ার বাস ধরিয়ে দিয়ে পকেট থেকে একটা কার্ড বের করে আমার হাতে দিয়ে বললেন দুদিন ত্রিফলা খেয়ে তাঁকে ফোনে জানাতে যে উপকার হলো কিনা। ধন্যবাদ জানিয়ে সেই বাসে চেপে ফিরে এসেছি। ওহ,
এরকম জার্নি এর আগে আমি কখনো করিনি।
তা নিজের নামটা কি ভদ্রলোককে বলেছিলেন?
ওই পিনাকেশি বলেছি। লোকটাকে না ঠিক বিশ্বাস করতে পারছিলাম না, যদি পুলিশ হয়।
ইউপির লোক?
মনে হলো হিন্দি উর্দু শব্দ মেশানো, খুব পার্সোনালিটি আছে। আচ্ছা ব্যা, আমি এবার যাব, অনেকটা রাত হয়ে গিয়েছে, আর সারাটা দিন যা গেল, এখন বিছানায় শরীরটা এলিয়ে দিতে পারলে বাঁচি।
পিনাকীরঞ্জন এগিয়ে গিয়ে সুটকেসটা তুলে নিলেন।
খুব ভাই না, তো আপনি বই এনেছেন। আচ্ছা আপনার নামটা কিন্তু জানা হলো না।
অর্জুন রায়, জলপাইগুড়িতে থাকি। তাহলে আজ থেকে আপনি ত্রিফলা খাচ্ছেন, তাই তো?
আজ আর কেনা হবে না। আচ্ছা সত্যি কি উপকার হয়?
অবশ্যই হয়, আর শুধু কোষ্ঠকাঠিন্য কেন, আরো অনেক উপকার পাবেন।
যদি কাজ হয় ভদ্রলোককে ফোন করে অবশ্যই ধন্যবাদ জানাবো।
সুটকেস তুলে দরজার দিকে এগিয়ে যাচ্ছিলেন পিনাকীরঞ্জন। অর্জুনের হঠাৎ কি একটা খেয়াল হলো।
এক মিনিট, আপনার কাছে ওই ভদ্রলোকের কার্ডটা এখন রয়েছে?
আগে না, বাড়িতে রেখে এসেছি, জামা প্যান্ট চেঞ্জ করেছি তো।
যদি একটু কষ্ট করে ভদ্রলোকের নাম আর ফোন নাম্বারটা আমাকে ফোনে জানান।
কষ্ট কি, নিশ্চয়ই করব। মনে হচ্ছে আপনারও কোষ্ঠকাঠিন্য আছে।
পিনাকীরঞ্জন চলে গেলেন। ঘুম ঘুম লাগতেই বিছানায় শুয়ে আলো নিভিয়ে দিল সে। ঘুমানোর আগে সারাদিনের ঘটনাগুলো নিয়ে চিন্তা করার অভ্যেস তার। আজ এখানে এসে অমিতাভর সঙ্গে আলাপটা প্রাপ্তি বলা চলে। মানুষটার মধ্যে জটিলতা নেই বলেই মনে হচ্ছে। চন্দ্রশেখর গাঙ্গুলী মশাই একটু আলাদা ধরনের, গায়ে পড়ে মেশেন না, ভদ্রতার সীমা বজায় রাখেন। যদিও ডাইনিং রুমে বৃদ্ধ নিজেই তার সঙ্গে আলাপ করেছেন, কিন্তু অমিতাভর মতো ঘনিষ্ঠ হওয়ার বিন্দুমাত্র চেষ্টা করেননি। এই বয়সেও উনি অতুল প্রসাদের গান চমৎকার গাইতে পারেন। ফোনটা বেজে উঠল। অর্জুনের ঘুম আসছিল, উঠতে ইচ্ছে না করলেও শেষ পর্যন্ত উঠতে হল।
হ্যালো।
হ্যালো, আমি পিনাকীরঞ্জন মিত্র।
ও হ্যাঁ বলুন।
ভদ্রলোকের মোবাইল নম্বর 9415402811।
দাঁড়ান দাঁড়ান লিখে নি। তা ভদ্রলোকের নাম কি?
ডক্টর নীলমোহন বক্সি। তাহলে রাখছি। হ্যাঁ,
লাইন কেটে দিলেন পিনাকীরঞ্জন। স্তম্ভিত অর্জুন এক লহমায় তার চোখ থেকে সব ঘুম উধাও। শুনছিলে প্রখ্যাত সাহিত্যিক শ্রী সমরেশ মজুমদারের লেখা সত্যসন্ধানী অর্জুন সিরিজের উপন্যাস নবাবগঞ্জের নরখাদকের প্রথম পর্ব। অর্জুনের ভূমিকায় নির্দেশনা এবং নাট্যরূপে ছিল অনুভব। গল্প পাঠ এবং অমিতাভের চরিত্রে ছিলাম আমি রণদীপ। কানাইলাল চৌধুরীর ভূমিকায় ছিল শান্তম। সুধাময় সান্যালের ভূমিকায় ছিল পার্থ। পিনাকীরঞ্জন মৈত্রের ভূমিকায় ছিল অভিযান। চন্দ্রশেখর গাঙ্গুলির ভূমিকায় ছিল ইন্দ্রনীল। অক্ষয় গুপ্তার চরিত্রে অভিনয় করেছিল স্নেহাদ্রি। এনাক্ষীর চরিত্রে অভিনয় করেছে অধ্যায়। ছোটুর চরিত্রে রীতম, মিসেস মিত্রর চরিত্রে দীতিপ্রিয়া এবং অন্যান্য চরিত্রে অনুভব, পার্থ এবং রক্তিম। শব্দগ্রহণ এবং আবহ সৃষ্টি করেছে ঋদ্ধিমান। বিশেষ সহযোগিতায় ছিল লিও এবং পোস্টার ডিজাইন করেছে সুজয় গুপ্ত। তাহলে কেমন লাগলো আজকের গল্পের প্রথম পর্ব? দ্বিতীয় পর্ব আসছে খুব তাড়াতাড়ি। চোখ রাখো থ্রিলারল্যান্ডের ইউটিউব চ্যানেলে। আজকের মতো টাটা। যাওয়ার আগে ভালো থেকো, ভয়ে থেকো।